শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবাধ্যতার প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। আগের দর্সে শিরক আকবর এবং কুফর আকবর নিয়ে আলোচনা করা হয়েছে। যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে তৃতীয় শ্রেণী হল গুনাহগার মুসলিম। মুসলিম কাদের বলা হবে? মুসলিমের সংজ্ঞা কী? আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কাদের কাদের মুসলিম বলেছে তা নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি। যদি কোনো গুনাহগার মুসলিম গুনাহ থেকে সত্যিকার অর্থে তাওবাহ করে এবং এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখোমুখি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি আর রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম। তিনি শুধু ক্ষমা করেন না, বরং যারা তাওবাহ করে তিনি তাদের ভালোবাসেনও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি তওবাকারীদের ভালোবাসেন এবং তাদের আমলনামার সকল পাপ মুছে ফেলে তা নেকি দিয়ে পূর্ণ করে দেন। যদি কোনো গুনাহগার মুসলিম মৃত্যুর আগে তাওবাহ না করে তাহলে কি হবে? সে মুসলিম, সে তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী ছিল, সে কুফর ও শিরক আকবর করেনি, কিন্তু সে গুনাহ করেছে। তার কিছু গুনাহ হয়তো কবিরা গুনাহ, আর কিছু হয়তো অপেক্ষাকৃত কম গুরুতর গুনাহ, কিন্তু সে তাওবা করেনি। এমন ব্যক্তির আমলের হিসাব হবে, মিজানে তার নেক আমল ও গুনার ওজন করা হবে। যদি তার নেক আমলের ওজন গুনাহের চেয়ে বেশি হয় তাহলে সে জান্নাতে যাবে, কিন্তু তার গুনাহ যদি নেক আমলের চেয়ে বেশি হয় তাহলে কি হবে? আমাদের এই আলোচনা এমন মুসলিমদেরকে নিয়েই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফমান সাকুলাত মাওয়াজিনুহু فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون سورة المؤمنون 102 এবং 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون سورة الأعراف 9। আর যাদের পাল্লা হালকা হবে তারা হবে সেই সব লোক যারা নিজেদের ধ্বংস ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করত। এবং তিনি বলছেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ সূরা আল ক্বারিয়াহ। অতঃপর যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে এক চির সুখের জীবন, আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে হাওিয়াহ। কোরআনে এরকম বহু আয়াত আছে যেখানে মুসলিম বান্দার পাপ পুণ্যের পরিমাণ কম বেশি হলে তার শেষ গন্তব্য কী হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এর ফতোয়া সমগ্রের দশম খণ্ডে। আগ্রহীরা তা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনার পুণ্যের পরিমাণ বেশি হয় তাহলে আপনি জান্নাতি হওয়ার সৌভাগ্য লাভ করবেন, আর যদি পুণ্যের চেয়ে কবিরা এবং সগীরা গুনার পরিমাণ বেশি হয় তাহলে শরিয়ার পরিভাষায় আপনি হবেন এমন একজন যাদের বলা হয় মাশিয়া, যাদের পরিণতি নির্ভর করবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপর। অবশ্যই সব কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন, তবে এখানে আলাদা করে তা বলার অর্থ হল এমন মানুষদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করেও দিতে পারেন, আবার মাফ না করে জাহান্নামেও পাঠাতে পারেন। এটাই হলো মাশিয়াহ এর অর্থ। এমন লোকেরা আল্লাহর ক্ষমা পেতে পারেন, কিংবা শাস্তিও পেতে পারেন, আল্লাহর শাফাআত পেতে পারেন, অথবা আল্লাহর ইচ্ছায় রাসূলদের শাফাআত পেতে পারেন। রাসূলদেরকে শাফাআত দেয়া হয়েছে, এমনকি কোরআনুল করিমও কারো কারো পক্ষে শাফাআত করতে পারে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দুনিয়াতে সূরা বাকারা এবং আল ইমরান তিলাওয়াত করত শেষ বিচারের দিন এই দুটি সূরা তার পক্ষে শাফাআত করার জন্য বিশাল মেঘের মতো হাজির হবে। অন্য বর্ণনায় এসেছে, এই দুটি সূরা পাখির মতো কলরব করতে করতে তাদের পাটকারীদের পক্ষে হাজির হবে। তাহলে কার কার তরফ থেকে শাফাআত পাওয়া যাবে বিচারের দিনে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআত দেবেন, সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু পুণ্যবান মুমিন বান্দা আল্লাহর ইচ্ছায় শাফাআত করবেন। ফেরেশতাগণ, শহীদগণ এবং কিছু সাধারণ নেককার মুসলিম শাফাআত করবেন। এছাড়া শিশুরা তাদের পিতামাতার জন্য শাফাআত করবে, সাউম হাজরে আসওয়াদের পাথর শাফাআত করবে, শাফাত করবেন আরাফার ময়দানে হাজির হওয়া ব্যক্তিরা। এর সবগুলোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এত সব শাফায়াত করার পরেও যদি কোনো ব্যক্তি রক্ষা না পায়, আমরা দোয়া করি আমাদের কারোরই যেন এমন পরিণতি না হয়, এবং আমরা আশা রাখি ইনশাআল্লাহ আমরা সবাই এই করুণ পরিণতি থেকে রেহাই পাব। তো যা বলছিলাম, যদি কোনো ব্যক্তি রক্ষা না পায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে সে তার অপরাধের প্রায়শ্চিত্ত করবে, তার গুনাহ মাফ হবে। তারপর এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে তুলে চিরসুখের জান্নাতে স্থান দিবেন। নাসআলুল্লাহ সালামা। তৃতীয় ব্যক্তি হলো এমন কোনো ব্যক্তি যে ছোট শিরক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মুখোমুখি হবে। এটি একটি বিপজ্জনক শ্রেণী। ছোট শিরক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া ব্যক্তিদের পরিণতি কী হবে? বড় শিরকের মতো ছোট শিরক ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না। একজন মুসলিম যদি ছোট শিরক করে বসেন, তারপরেও তিনি মুসলিম থাকবেন, তার ঈমান চলে যাবে না। কিন্তু আমাদের জানতে হবে ছোট শিরক আসলে কি। ছোট শিরক বা আশিরকুল আসগর হলো এমন কিছু যা মানুষকে বড় শিরকের দিকে নিয়ে যায়, যা বড় শিরকের রাস্তা খুলে দেয়। কুরআন ও সুন্নাতে যা কিছুকে শিরক বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু যেগুলো বড় শিরকের পর্যায়ে পড়ে না সেগুলোকে ছোট শিরক গণ্য করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে ছোট শিরক হিসেবে আখ্যায়িত করেছেন, খুব স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন এই এই কাজগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। হাদিসে যেসব শিরকের আলোচনার সময় নির্দিষ্টতা বোঝাতে আল যুক্ত হয়নি, সাধারণত সেগুলো ছোট শিরকের মধ্যে পড়ে। আর যেসব ক্ষেত্রে নির্দিষ্টভাবে আল যুক্ত হয়ে আশিরক বলা হয়েছে, সাধারণত সেখানে শিরক আকবর বোঝানো হয়েছে। অর্থাৎ যেসব হাদিসে শুধু শিরক বলা হয়েছে, সাধারণত সেখানে ছোট শিরকের কথা বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেসব কাজকে ছোট শিরক গণ্য করেছেন, আমরাও সেগুলোকে ছোট শিরক গণ্য করি। এ ব্যাপারে আমরা তাদের ব্যাখ্যা ও বুঝ গ্রহণ করি। ছোট শিরকের একটি উদাহরণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো নামে শপথ করা। এর আগে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া মাশা আল্লাহ ওয়া শিয়াত এর মতো বক্তব্যগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। অর্থাৎ এমন বলা যে যা আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা, বা লাউলাল্লাহ ওয়া আনতা, আপনি এবং আল্লাহ না থাকলে, তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া আলাইকা, আমি ভরসা করছি আল্লাহর উপর এবং আপনার উপর। এই ধরনের বক্তব্যগুলো ছোট শিরক। যদি কেউ বলে আমি আল্লাহর উপর ভরসা করছি এবং আপনার উপর, এবং এর মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়, তাহলে সেটা ছোট শিরক হিসেবে গণ্য হবে। অন্যদিকে কেউ যদি বলে আমি বৃষ্টির জন্য আল্লাহর উপর নির্ভর করি এবং আপনার উপর, তাহলে সেটা বড় শিরক, অর্থাৎ শিরক আকবর। এটি একটি বিপজ্জনক বিষয়, তাই এই বিষয়ে আরও কিছু উদাহরণ দিচ্ছি। অনেকেই তাদের ঘরের ভিতরে এমন পোস্টার, ছবি, ক্যালিগ্রাফি বা ফ্রেম রাখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাশাপাশি রাখা হয়। এটা এক ধরনের ছোট শিরক। কুরআনের আয়াত এবং আল্লাহর নাম কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেয়ালে বা অন্য কোথাও ঝোলানোর বৈধতা নিয়ে সমসাময়িক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। কেউ কেউ বলেছেন এমন করা জায়েজ নয়, এটি হারাম, কারণ এর মাধ্যমে কুরআনের আয়াতের এবং আল্লাহর নামের অসম্মান করা হচ্ছে। কারণ ঘরে ঝুলিয়ে রাখা হলে এমন ফ্রেম বা ছবিকে অবহেলা করার সম্ভাবনা থাকে। অনেকে বলেছেন যে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটিও বিবেচনা করা দরকার। আবার কেউ কেউ বলেছেন এটি করা, অর্থাৎ এমন কিছু ঝোলানো মুবাহ, অর্থাৎ বৈধ। আবার কেউ বলেছেন এমন করা উত্তম। এ ধরনের কিছু ঝোলানো যাবে কি না তা নিয়ে কোন মত গ্রহণ করবেন সেটার প্রভাব আছে। আমার মতে যারা হারাম মনে করেন তাদের দলিল অতটা শক্ত না। আমি তাই মনে করি। কেউ হয়তো বলতে পারেন আপনি বলছেন দলিল শক্ত নয়, কিন্তু অমুক অমুক আলিমরা তো একে হারাম বলেছেন। এর জবাবে আমি তাদের সমতুল্য এমন আলিমদের কথা দেখাতে পারবো যারা এটার অনুমতিও দিয়েছেন, কোনো আপত্তি করেননি। আমি বলবো কোরআনের আয়াত বা হাদিস দেয়ালে টাঙিয়ে কেউ যদি রিমাইন্ডার হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে তা ইনশাআল্লাহ উত্তম হবে, হারাম নয়। যদি এমন করা উত্তম হয়, তাহলে কেন এখানে আমি এ নিয়ে আলোচনা করছি? আমরা আসলে আল্লাহর নাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাশাপাশি একই সাথে উল্লেখ করার ব্যাপারে ফোকাস করতে চাই। আজকাল আপনি এমন অনেক ছবি, ফ্রেমের ডিজাইন, কফির মগ, ঘড়ি ইত্যাদি দেখতে পাবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাশাপাশি লেখা। এটি এক ধরনের ছোট শিরক। ভাবে চলতে থাকলে একসময় মানুষের মনে এমন একটি ধারণা সৃষ্টি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধরনের মর্যাদার অধিকারী। আল্লাহ এবং আপনার উপর ভরসা করি, আপনি এবং আল্লাহ না থাকলে আল্লাহর ইচ্ছা আর আপনার ইচ্ছা হলে, এই ধরনের কথাগুলো বলা যেমন ছোট শিরক, তেমনিভাবে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাশাপাশি লেখাও ছোট শিরক। তবে একদিকে আল্লাহর নাম এবং অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা যাবে, অথবা আল্লাহর নামের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা যাবে, কিন্তু পাশাপাশি নয়, একই সাথে নয়, একই পর্যায়ে নয়। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মাশাআল্লাহ ওয়া শিয়াআত, যা আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর প্রতিবাদ করে বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা, কুল মা শাআল্লাহু ওয়াহদাহ, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ কিংবা অংশীদার বানাচ্ছ, বলো মা শাআল্লাহ ওয়াহদাহ, কেবল যা এক আল্লাহর ইচ্ছা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু মা শাআল্লাহু ওয়া শিতা, ওয়ালাকিন কুলু মা শাআল্লাহু সুম্মা শাআ ফুলান, কখনো বলবে না যা আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা। ইমাম বুখারি রহমাহুল্লাহ বুখারি শরীফের একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন, বাবু লা ইউকালু মা শাআল্লাহু ওয়া শিতা। মনে আছে আমরা এর আগে আলোচনা করেছিলাম ইমাম বুখারি রহমাহুল্লাহ কত প্রজ্ঞার সাথে অধ্যায়গুলোর শিরোনাম ঠিক করতেন। ইমাম বুখারি শিরোনামের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করতেন, তার বাছাই করা শিরোনামগুলোর মধ্যেও অনেক ইলম লুকিয়ে আছে। মা শাআল্লাহ ওয়া শিতা, যা আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা, এই ধরনের কথা কেন বলা যাবে না তা নিয়ে ইমাম বুখারি একটি আলাদা অধ্যায় করেছেন। ছোট শিরকের আরেকটি উদাহরণ হলো রিয়া, যেমন মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, যেমন অন্যকে দেখানোর জন্য সুন্দর করে দীর্ঘ সময় নিয়ে সলাত আদায় করা, অন্যকে শোনানোর জন্য সলাতে নিজের তিলাওয়াতকে সুন্দর করা, এর সবগুলোই ছোট শিরকের অন্তর্ভুক্ত। যারা ছোট শিরক করে তারা কি মাশিয়ার অন্তর্ভুক্ত হবে? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এতক্ষণ আলোচনা করলাম। উত্তর যেন সহজে বোঝা যায় সেজন্য বেসিক আলোচনাটা আমরা এতক্ষণ দেখলাম। এখন প্রশ্ন হলো, যেভাবে গুনাহগার মুসলিমরা মাশিয়া হিসেবে বিবেচিত হবে, সেভাবে কি ছোট শিরককারীরা মাশিয়ার অন্তর্ভুক্ত হবে? যেসব লোকেরা ছোট শিরকের গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে তাদের পরিণতি কী হবে? এই হলো আমাদের প্রশ্ন। ধাপে ধাপে এই প্রশ্নের উত্তর দেয়া যাক, মনোযোগ দিয়ে শুনুন। বিষয়টি একটু জটিল, তাই ভালোভাবে লক্ষ্য করুন। আমরা কাদের মাশিয়া বলেছিলাম মনে আছে? আরও একবার মনে করিয়ে দেই, হাশরের ময়দানে কোনো মুসলিমের আমল হিসেব নিকেশ করার পর যদি দেখা যায় তার গুনার চেয়ে নেক আমল অনেক বেশি, তাহলে সে জান্নাতে যাবেন। কিন্তু যদি গুনার পরিমাণ নেক আমলের চেয়ে বেশি হয়, তাহলে তাকে মাশিয়া গণ্য করা হবে। অর্থাৎ হয় এমন একটি নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামের আগুনে পুড়ে সে পাপের প্রায়শ্চিত্ত করবে, তারপর জান্নাতে যাবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, অথবা কোনো শাফায়াতকারীর শাফায়াতের মাধ্যমে সে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। বোঝা গেল কারা মাশিয়া? এখন আমাদের মূল প্রশ্নে ফিরে আসি, যেসব মুসলিম ছোট শিরক করে তারা কি মাশিয়ার অন্তর্ভুক্ত? ইজমা হলো যেসব মুসলিম ছোট শিরক করে তারা কাফির নয়, মুসলিম। একইভাবে এটাও ইজমা যে মুসলিম ছোট শিরকের কারণে জাহান্নামে যাবে, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে না, গুনাহ মাফ হয়ে গেলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাহলে ছোট শিরক করা মুসলিমরাও কি মাশিয়া হিসেবে গণ্য হবে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এর বইগুলো পড়লে আপনি দেখতে পারেন, তিনি কিছু জায়গায় বলেছেন ছোট শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না, ছোট শিরককারী মাশিয়ার অন্তর্ভুক্ত নয় এবং তাকে শাস্তি পেতেই হবে। অবশ্যই সব কিছুই আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ চাইলেই যে কাউকে মাফ করে দিতে পারেন। তিনি আল্লাহ আমাদের তার কিছু ফয়সালার ব্যাপারে ইতিমধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যেমন তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে যারা শিরক করবে তাদের শাস্তি হলো জাহান্নামের আগুন। সুতরাং ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এবং অন্যান্য আরও আলিমদের মত হলো ছোট শিরককারীদের অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সগীরা এবং কবিরা গুনাহকারীরা মাশিয়ার অন্তর্ভুক্ত হলেও ছোট শিরককারীরা মাশিয়ার অন্তর্ভুক্ত নয়। তাদের এই দাবির প্রধান দলিল হচ্ছে কুরআনের এই আয়াত, সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ নিশ্চয়ই আল্লাহ শিরক করার গুনাহ ক্ষমা করেন না, তাছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করবেন না, শিরকের চেয়ে ছোট অন্য যে কোনো গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামাগণ মনে করেন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক বলতে বড় শিরক এবং ছোট শিরক উভয়কেই বুঝিয়েছেন। পার্থক্য হলো ছোট শিরককারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামের আযাব ভোগ করাবেন, তারপর জান্নাতে ঠাঁই দেবেন, কিন্তু বড় শিরককারীদের কোনো ক্ষমা নেই। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা চিরকাল জাহান্নামে থাকবে। সিদ্দিক খান, আব্দুর রহমান ইবনু কাসিম, ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব এর কিছু ছাত্র ও অনুসারীরাও একই মত পোষণ করতেন। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার ফতোয়া গ্রন্থের আরেক জায়গায় ছোট শিরককে কবিরা গুনার সমতুল্য হিসেবে গণ্য করেছেন এবং বলেছেন ছোট শিরককারী মাশিয়ার অন্তর্ভুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ক্ষমা করতেও পারেন আবার ক্ষমা নাও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বড় শিরককারীদের ব্যাপারে ঘোষণা দিয়ে রেখেছেন যে তাদেরকে তিনি কখনোই ক্ষমা করবেন না, তাদের চিরকাল জাহান্নামে থাকতেই হবে, ছোট শিরককারীদের ক্ষেত্রে ব্যাপারটি তেমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তাদের শাস্তি দিতে পারেন, আবার চাইলেই তাদের মাফ করে দিতে পারেন। মুহাম্মদ ইবনু আলী ইবনে গরিব রহিমাহুল্লাহ এই মত গ্রহণ করেছেন। তাফসিরে আসাদি অধ্যয়ন করলে মনে হবে আসাদিও এই মত পোষণ করতেন। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ মুসলিম ছোট শিরককারীদের যে মাশিয়ার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেছেন তার দলিল হিসেবে উপস্থাপন করা হয় এই আয়াতটি, নিশ্চয়ই আল্লাহ শিরক করার গুনাহ ক্ষমা করবেন না। তারা বলেন যে এই আয়াতে শিরক আকবরের কথা বলা হচ্ছে, কারণ এই আয়াতের পূর্ববর্তী এবং পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক মুনাফিক এবং আহলে কিতাবদের কথা বলেছেন। এছাড়াও এই আয়াতের শেষাংশ থেকে মনে হয় যে এখানে বড় শিরকের ব্যাপারেই বলা হচ্ছে, কাজেই এই আয়াতের বক্তব্য মূলত শিরক আকবর বা বড় শিরকের ক্ষেত্রেই প্রযোজ্য। ছোট শিরককারী মাশিয়ার অন্তর্ভুক্ত হবে কি হবে না এই বিষয়ের উপর গভীর ও বিস্তারিত পর্যালোচনা সমৃদ্ধ একটি মাস্টার্স থিসিস হয়েছিল বলে শুনেছিলাম বেশ কিছু সময় আগে, যদিও সেটা পড়ার সুযোগ হয়নি আর সম্ভবত ওটা এখনও প্রকাশিতও হয়নি। তবে আমাদের বোঝা দরকার যে এটি এমন একটি বিষয় যেখানে ইবনু তাইমিয়ার মতো মহান ইমামের দুটি আপাতভাবে সাংঘর্ষিক মত আছে বলে দেখা যাচ্ছে। একইভাবে ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাবের ছাত্র ও অনুসারী আলিমগণ অর্থাৎ নজদি দাওয়া ইমামের মধ্যে এই ব্যাপারে মত পার্থক্য আছে। আমি দুটি মত এখানে আপনাদের জানিয়ে রাখলাম, আপাতত আমরা কোনো একটি মত বাছাই করব না। আশা করি এই আলোচনা থেকে আপনারা ছোট শিরকের ভয়াবহতা বুঝতে পারছেন। আলিমদের একাংশের মতে আপনি যদি ছোট কোনো শিরক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হন তাহলে মাশিয়ার অন্তর্ভুক্ত হতে পারেন, অর্থাৎ মাফ পেয়ে যেতে পারেন, অথবা কিছুকাল শাস্তি ভোগ করে তারপর মাফ পেতে পারেন। আবার আলিমদের অনেক অংশের মতে ছোট শিরক নিয়ে মহান আল্লাহর সামনে উপস্থিত হলে আপনাকে কিছু সময় জাহান্নামে শাস্তি ভোগ করতেই হবে। কাজেই বিষয়টি অত্যন্ত গুরুতর। কিছুদিন আগে আমরা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর একটি উক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করার চেয়ে আল্লাহর নামে মিথ্যা কসম করাকে আমি কম গুরুতর মনে করি, কারণ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা হলো ছোট শিরক আর মিথ্যা বলা হলো কবিরা গুনাহ। কাজেই ছোট শিরকের চেয়ে কবিরা গুনাহ অপেক্ষাকৃত কম গুরুতর। কাজেই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর এই উক্তি থেকেও মনে হয় ছোট শিরককারী মাশিয়ার অন্তর্ভুক্ত হবে না। কাজেই এ ব্যাপারে খুব সতর্ক থাকা প্রয়োজন। মনে রাখবেন, আলিমদের অনেকের মতে ছোট শিরককারী মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, তাকে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। ছোট শিরক থেকে নিজেকে রক্ষা করার একটি দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হবে সে জাহান্নামে যাবে। আশা করি তার এই কথার তাৎপর্য আপনারা এখন বুঝতে পেরেছেন। ছোট শিরক অত্যন্ত বিপজ্জনক ও ভয়ঙ্কর, এই কারণে বিষয়টি নিয়ে আলোচনা করলে শ্রোতারা খুব ভয় পেয়ে যান, ভয়ে তাদের চেহারা রং পরিবর্তন হয়ে যায়, মুখে অন্ধকার নেমে আসে। ছোট শিরক কতটা ভয়ঙ্কর এ ব্যাপারে একটি হাদিস উল্লেখ করে আমি শেষ করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে শিরক অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর কালো পিঁপড়ার বেয়ে ওঠার মতোই সূক্ষ্ম বা গোপন, অর্থাৎ ঘোর অন্ধকার রাতে একটি কালো পাথরের উপর দিয়ে যদি একটি পিঁপড়া হেঁটে যায় তাহলে তা যেমন দেখা যাবে না, অদৃশ্য থাকবে, ঠিক তেমনিভাবে খুব গোপনে চুপিসারে উম্মার মধ্যে শিরক প্রবেশ করবে। এভাবে গোপনে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই শির্ক এই উম্মার ভেতর গহীনে প্রবেশ করবে, আর অল্প কিছু মানুষই এটা থেকে রক্ষা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীত বিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ঠিক সেই প্রশ্নটিই করেছিলেন যে প্রশ্নটি এখন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটি করেছিলেন, কিভাবে আমি এই শির্ক থেকে বাঁচব ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শির্কের হাত থেকে নিজেকে নিরাপদ রাখার একটি দোয়া শিখিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি জ্ঞাতসারে আপনার সাথে শির্ক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞাতসারে শির্ক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই। এই দুয়ার এই অংশ ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু এর অর্থ হলো আমার অজ্ঞাতসারে শির্ক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই, কারণ ছোট শির্ক একদম চুপিসারে খুব গোপনে মানুষের অন্তরে প্রবেশ করে, তার আমলের মধ্যে ঢুকে পড়ে। এই হাদিসের দুটি বর্ণনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকেই আছে। এই দোয়াটি মুখস্থ করে নিন, লিখে রাখুন, এই দোয়া আপনার প্রাত্যহিক জীবনের অংশ বানিয়ে নিন, আপনার অভ্যাসে পরিণত করুন, নিয়মিত এই দোয়া পড়ুন। কারণ সগীরা গুনাহ এবং কবিরা গুনাহকারী মাশিয়ার অন্তর্ভুক্ত, কিন্তু ছোট শিরককারী মাশিয়ার অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে মত পার্থক্য আছে, তাই এটি অত্যন্ত বিপজ্জনক একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের তুলনা করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখক এখানে একটি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা। আল মুযাম্মিল 15, আমি তোমাদের নিকট পাঠিয়েছি রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ, যেমন রাসূল পাঠিয়েছিলাম ফিরআউনের নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের নিকট সাক্ষী হিসেবে রাসূল পাঠিয়েছি, তিনি হয় তোমাদের হয়ে হাশরের ময়দানে সুপারিশ করবেন অথবা তোমাদের বিপরীতে সাক্ষ্য দিবেন। ফিরআউনের নিকট আমরা যেমন রাসূল পাঠিয়েছিলাম, ঠিক তেমনি তোমাদের কাছেও একজন রাসূল পাঠিয়েছি। সূরা আল মুযাম্মিলের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবীলা। কিন্তু ফিরআউন সে রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম। আমরা জানি যে ফিরআউনের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, কিন্তু ফিরআউন তার নিকট প্রেরিত রাসূলকে মানেনি, তার কথাও শোনেনি, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠোর শাস্তি দিয়েছিলেন। আল্লাহ এখানে মক্কার কুরাইশদের বলছেন, যেভাবে আমি ফিরআউনের কাছে মূসাকে পাঠিয়েছিলাম সেভাবে তোমাদের কাছেও একজন নবীকে পাঠিয়েছি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উদাহরণ দিলেন? আরও তো অনেক নবী রাসূল ছিলেন, কেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা দেওয়ার জন্য নির্দিষ্টভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বেছে নিলেন? এ ব্যাপারে মুকাতিল রহিমাহুল্লাহ এর মত হল, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটি সাদৃশ্য হল, তাদের সম্প্রদায় তাদের দুজনকেই তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অবজ্ঞা ও ঘৃণা করেছিল, কারণ তারা তাদের ওইসব লোকের হাতেই লালিত পালিত হয়েছিলেন যাদেরকে তারা ইসলামের দিকে আহ্বান করেছিলেন। ফিরআউন নিজেই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৎ বাবা হিসেবে লালন পালন করে বড় করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদের জানিয়েছেন সূরা আশ-শুআরার আয়াত 18-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন। ফিরআউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যেই কাটিয়েছ? একইভাবে শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও লালন পালন করেছিল তার কুরাইশী পরিবার, পরে তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন এবং তারা তাকে প্রত্যাখ্যান করে, তার দাওয়া অস্বীকার করে। আজকেও এমনটা দেখা যায়, অনেক বাবা মা আমাকে ফোন করে বলেন, আপনি কি আমার ছেলের সাথে একটু কথা বলবেন, ও আপনার কথা শুনবে। অথবা অনেক ছাত্রছাত্রী আমাকে বলে, আপনি কি আমার বাবার সাথে কথা বলবেন যাতে তিনি আমার বিয়ের ব্যবস্থা করেন? কেন এমন হয়? অনেক সময় এটা হতে পারে যে একজন মানুষ বাইরের মানুষের সাথে যতটা ফর্মাল থাকে নিজ পরিবারের সাথে তেমন থাকেন না, এটা স্বাভাবিক। কিন্তু এর ফলে দেখা যায় যে পারস্পরিক আলোচনা, পরামর্শ কিংবা তর্কের ক্ষেত্রে ওই সংযম, গাম্ভীর্য কিংবা মাত্রারোধ কাজ করে না, যেটা বাইরের মানুষের ক্ষেত্রে কাজ করে, ফলে অনেক সময় অশ্রদ্ধা এবং অসম্মান সীমালঙ্ঘন হয়ে যায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। তাদের পরিবার তাদেরকে এমনভাবে তাচ্ছিল্য অসম্মান করেছিল যেটা হয়তো বাইরের লোকেরা ওইভাবে করত না। এই দিক দিয়ে তাদের দুজনের মধ্যে সাদৃশ্য আছে। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উদাহরণ দিয়েছেন। আবার ফিরআউনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুযাম্মিলের 22 নম্বর আয়াতে বলছেন, ফাখাদনাহু আখযান ওয়া বিলা, কিন্তু ফিরআউন সে রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ ফিরআউনকে তীব্র শাস্তি দিয়েছিলেন। প্রচণ্ড বৃষ্টির মাধ্যমে ফিরআউন আর তার সঙ্গী সাথীদের শাস্তি দিয়েছিলেন। এই আয়াতের ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে ফিরআউনকে কঠিনভাবে পাকড়াও করেছিলেন এবং ধ্বংস করেছিলেন, এবং আয়াতের মাধ্যমে তিনি কুরাইশকে সতর্ক করে দিচ্ছেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছতাচ্ছিল্য করো, প্রত্যাখ্যান করো, তাহলে এর চাইতেও কঠোরভাবে আমি তোমাদের পাকড়াও করব। কারণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেশি ভালোবাসেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রত্যাখ্যান করার কারণে যদি ফিরআউনের শাস্তি এত কঠোর হয়, তাহলে কুরাইশ যদি বারবার সীমা লঙ্ঘন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবহেলা করতে থাকে, চিন্তা করো তাদের শাস্তি কেমন হবে।